Hello.
আর এখন বুধবারের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় সংক্রামক ব্যাধি, এর কারণ ও প্রতিকার। সঞ্চালন করছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ সেলিম হোসেন। শ্রোতা বন্ধুরা, একটু আগেই যেমনটি আপনারা শুনলেন, আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় সংক্রামক ব্যাধি, এর কারণ এবং প্রতিকার। অনুষ্ঠান চলাকালে আপনারা 2026193062 এই নম্বরে সরাসরি স্টুডিওতে ফোন করতে পারেন, প্রশ্ন করতে পারেন এবং মন্তব্য করতে পারেন। আজকে আমাদের সঙ্গে তিনজন বিশেষ অতিথি রয়েছেন। ঢাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ডক্টর মাহমুদুর রহমান, ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ বা IEDCR এবং ন্যাশনাল ইনফ্লুয়েঞ্জা সেন্টার ইন বাংলাদেশের অধ্যাপক এবং পরিচালক। ডক্টর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে।
ধন্যবাদ। আমি একটু কারেকশন করতে চাই, আমি ডাইরেক্টর হিসেবে এখন নেই, আমি রিটায়ার করেছি, আমি ডাইরেক্টর ছিলাম ওখানে প্রায় 12 বছর।
ধন্যবাদ। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিউ জার্সি থেকে ASM জিয়াউল হক, লেগেসি ট্রিটমেন্ট সার্ভিসের পরিচালক। ডক্টর হক, আপনাকে স্বাগত জানাচ্ছি।
স্বাগত আপনাকে তাহিয়া, এবং স্বাগত সমস্ত দর্শক বাংলাদেশের বা বিভিন্ন প্রান্তে যারা ছড়িয়ে আছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
ধন্যবাদ। আর কলকাতা থেকে যোগ দিচ্ছেন NRS মেডিকেল কলেজ অ্যান্ড নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের চিকিৎসক ডক্টর বিজয় কুমার সাহা। ডক্টর বিজয় কুমার সাহা, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ। আমিও আপনাকে স্বাগত জানাচ্ছি এবং প্রত্যেক দর্শককে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
ধন্যবাদ।
আমরা জানি সারা পৃথিবীতে প্রতিনিয়ত মানুষ নানা ধরনের সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। কিছু সময় এইসব রোগের প্রতিকারে মানুষ বিশেষভাবে অসহায় হয়ে পড়ে এবং বিশেষজ্ঞদেরও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। গত কয়েক বছরে আমরা ইবোলা ভাইরাসের মতো মারাত্মক রোগের সম্মুখীন হয়েছি, তারপর জিকা ভাইরাস এবং তারও আগে HIV ভাইরাসের সংক্রমণ আমরা দেখেছি এবং এখনও তা হচ্ছে। এছাড়াও নানা মৌসুমে নানা ধরনের রোগ ব্যাধি হয়ে থাকে। এই বিষয়ে নিয়েই আজকের হ্যালো ওয়াশিংটন। তাহলে হ্যালো ওয়াশিংটন শুরু করা যাক। আর এরই মধ্যে টেলিফোন কল আসতে শুরু করেছে, ঢাকা থেকে একটি কল এসেছে, আমরা নিয়ে নিচ্ছি। হ্যালো,
আমি সোহেল রানা জয়, প্রেসিডেন্ট ফ্রেন্ডস বিএসএন ক্লাব, ঢাকা সেনানিবাস, ঢাকা থেকে বলছি। হ্যালো ওয়াশিংটনের আজকের বিষয় সংক্রামক ব্যাধি, এর কারণ ও প্রতিকার। সম্প্রতি বাংলাদেশের হাওড়া অঞ্চলে বন্যার কারণে প্রচুর ক্ষতি হয়েছে। ঘরবাড়ি, পশু পাখি, মানুষ সর্বোপরি সব ধরনের যানমালের ক্ষতি সাধিত হয়েছে। একই সাথে বন্যার পানি নেমে যাওয়ার পরেই প্রকৃত বিপদ শুরু হয়। এই সময়টাতে দেখা যায় নানা ধরনের রোগ ব্যাধি, বিশেষ করে বিভিন্ন সংক্রামক ব্যাধি জনজীবনকে দুর্ভোগ বাড়ায়। শিশু সহ সব বয়সের মানুষই আক্রান্ত হয়। আমার প্রশ্ন, সংক্রামক ব্যাধির কারণ ও প্রতিকার সম্পর্কে মানুষ যতটুকু জ্ঞান রাখে তাতে এই সমস্যার সহায়ক হয় না, আর কিভাবে এই ব্যাপারে মানুষকে সচেতন করা যায়? আশা করছি বিজ্ঞ প্যানেল আমার প্রশ্নের উত্তর দিবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সকলকে।
ধন্যবাদ সোহেল রানা হৃদয়। তো সোহেল রানার হৃদয়ের প্রশ্নটি নিয়ে প্রথমেই যাচ্ছি ডক্টর মাহমুদুর রহমান আপনার কাছে। আমরা তো জানি হাওড় এলাকায় বন্যা হচ্ছে, হয়েছে, এবং সংক্রামক ব্যাধি তো বন্যার পরে দেখা যায়, সে সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
ধন্যবাদ মিস্টার সোহেল আপনার প্রশ্নের জন্য। যে কোনো বন্যার সময় অথবা যে কোনো ধরনের দুর্যোগের পরেই কিন্তু কিছু কিছু রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। তার মধ্যে সর্বপ্রথম যেটা আমরা উচ্চারণ করি সেটা হচ্ছে ডায়রিয়া দেখা দেয় অনেক বেশি বাংলাদেশে, এটা একটা কমন। এবং ডায়রিয়ারও কিছু কারণ থাকে, সেই কারণগুলি এক এক সময় সিজনালি আসে। আমরা জানেন যে বাংলাদেশে কলেরা একটা প্রধান কারণ হিসেবে থাকে, কিন্তু বর্তমানে কলেরার প্রাদুর্ভাবটা কিছুটা কম আছে, 10% এর মতো, এটা একবার রিসেন্ট খবর যেটা আমরা পাচ্ছি ডায়রিয়া কেসের মধ্যে। আর প্রতিকার সম্বন্ধে বলেছেন যে এটা কার্যকরী হয় না, কারণ এটা মানুষের সচেতনতার মধ্যে অনেকগুলি অভ্যাসের বিষয় আছে, তারপরে তাদের সেই খাবার পানির বিষয় আছে, হাত ধোয়ার বিষয় আছে, এবং তাদের কিছু আছে যে হাঁচি কাশি থুতু ফেলার বিষয় আছে। তো এইগুলি কিন্তু আমাদের অনেক অভ্যাসের মধ্যে ওইরকম ভাবে আমরা কিন্তু অভ্যাস করি না দেখে আমাদের এই রোগগুলি আরেকটু বেশি ছড়িয়ে যায়। আর কিছু আছে যে পরিবেশের কারণে হয়, পরিবেশটা তাদের সহায়ক না হওয়ার কারণেও কিন্তু তারা সেই এগুলি তারা এইসব স্বাস্থ্যবিধি যদি তারা প্রতিপালন করতে পারেন না, যে কারণে এই রোগগুলি আরেকটু বেশি ছড়িয়ে যায়, বিশেষ করে আমরা ডায়রিয়ার কথা বলছি। তাছাড়া আরেকটা রোগ এখন সবচেয়ে বেশি, এটা বন্যার জন্য নয়, এই সিজনে বাংলাদেশে কিন্তু আমাদের ইনফ্লুয়েঞ্জা হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত। সুতরাং
হ্যালো হ্যালো ডক্টর রহমান, শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো ডক্টর রহমান, শ্রোতা বন্ধুরা, আমাদের টেলিফোন লাইনে কিছুটা বিভ্রাট দেখা দিয়েছে, ডক্টর রহমানকে আমরা শুনতে পাচ্ছি না। তবে একই প্রশ্নের জবাব জানতে চাচ্ছি ডক্টর হক আপনার কাছে।
ধন্যবাদ তাহিরা। প্রথমেই দর্শকদের জন্য একটা কথা বলে রাখি যে আজকে আমরা আলোচনা করছি সংক্রামক ব্যাধি, এবং এটার সংজ্ঞা যদি বলতে হয় তাহলে বলতে হয় যে সংক্রামক ব্যাধিগুলো হয়ে থাকে সাধারণত তিন ধরনের জীবী, তিন ধরনের আসলে অর্গানিজম থেকে। একটা হচ্ছে ব্যাকটেরিয়া, যেটা অনেকেই দর্শক জানেন, একটা হচ্ছে ভাইরাসেস, আর একটা হচ্ছে ফাঙ্গাস, আর একটা হচ্ছে প্যারাসাইট। তো এই সমস্ত অর্গানিজম গুলো কিন্তু অনেক ক্ষেত্রেই মানুষের শরীরে থাকে, এবং সেক্ষেত্রে সেটা কোনো মানুষকে হার্ম বা কোনো দোষ করে না। কিন্তু অনেক ক্ষেত্রেই, যে একটু আগে কথা হয়েছে, যে যখন কোনো ন্যাচারাল বা প্রাকৃতিক কোনো দুর্যোগ দেখা দেয়, যেমন হাওড় অঞ্চলে প্রচুর পানি বা এরকম বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, তো সেই ক্ষেত্রে সংক্রামক ব্যাধির একটা প্রধান প্রতিকার উপায় হচ্ছে আপনাকে এ থেকে দূরে থাকা। মিনিং দ্যাট এটা থেকে কিভাবে সচেতনতা বাড়িয়ে, স্বাস্থ্য সচেতনতা বাড়িয়ে আমরা এ থেকে দূরে থাকতে পারি। তো ডক্টর মাহমুদ রহমান বলছিলেন দুইটা প্রধান রোগের কথা বাংলাদেশে, যেটা সাধারণত এই গরম সিজনে আমরা দেখতে পারি। একটা হচ্ছে ডায়রিয়া বা কলেরা জাতীয়, যেটা সাধারণত পানিবাহিত রোগ আমরা মনে করি, এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটা কিন্তু দুইভাবে বা তিনভাবে সংক্রামিত হয়ে থাকে। একটা হচ্ছে মানুষের পানির মধ্যে যদি কোনো জীবাণু থাকে সেই ক্ষেত্রে, অথবা কারো যদি কোনো সংক্রামক ব্যাধি হয়ে থাকে, সেই ব্যক্তি যদি অন্য মানুষের সংস্পর্শে আসে সেক্ষেত্রে হতে পারে, অথবা আপনার বিভিন্ন অন্যান্য যেই সংক্রামক ব্যাধিগুলো আছে সেগুলো অনেক সময় মসকিটো থেকে হতে পারে, বা কোনো বাইটিং থেকে হতে পারে, বা ইনডাইরেক্ট, যেটাকে আমি বলি যে ইনডাইরেক্ট কন্ট্যাক্ট থেকে হতে পারে। তো এই জিনিসগুলো আমি এই জন্যই বলছি যে হয় কি, যখন বড় লার্জ স্কেলে বা বড় ধরনের কোনো প্রাদুর্ভাব হয়, এটা তখন কন্টেন করতে হলে মানুষের সচেতনতা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি জরুরি। কারণ একটা রোগ যদি হয়েই যায়, সেটা তখন আমাকে চিন্তা করতে হয় সেটার চিকিৎসা নিয়ে, বাট আমাদেরকে চিন্তা করতে হয় যে কিভাবে আমরা এই রোগটা থেকে দূরে থাকতে পারি, সেইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং সেক্ষেত্রে আমাদের কতগুলো টেকনিক, যেমন ভালো পানি বা শুদ্ধ পানি ফুটিয়ে বা জীবাণুমুক্ত পানি খাওয়া, বা ফ্রিকোয়েন্ট, আমরা আমেরিকাতে যেটা বলি, সচরাচর আমরা হাত ধুয়ে থাকি, এবং হাত থেকে বিভিন্ন রকমের জীবাণু আপনার শরীরে প্রবেশ করে, এবং সেক্ষেত্রে সেটাও খুব ইম্পর্টেন্ট। এবং অবশ্যই যদি আপনার সংক্রামক ব্যাধি হয়েই থাকে, সেক্ষেত্রে চিকিৎসা নেওয়াটাও খুব জরুরি, কারণ না হলে এটা আপনার পরিবারের অন্য সদস্যদের মধ্যে ছড়িয়ে যেতে পারে।
ডক্টর হক, অনেক ধন্যবাদ। ডক্টর সাহা, এই মৌসুমে পশ্চিমবঙ্গেও বন্যা হয়, তো পানি বিশুদ্ধকরণ করে বা বিশুদ্ধ করে খাওয়া সহ আর কিভাবে মানুষকে সচেতন করা যায়, আপনি একটু বলবেন কি?
এখানে পশ্চিমবঙ্গে সাধারণত জলটা পরিশুদ্ধ জল দেওয়ার চেষ্টা করা হয় পাইপ দিয়ে, জল লাইন দিয়ে। তা হলো যেহেতু এরকম বন্যা যখন হয় তখন সব জল মিশাকার হয়ে যায়, আর সাধারণত দরিদ্র লোকেরা পুকুরের জল বা খালবিলের জল খেতে থাকে, সেই জলের থেকে সংক্রমণ চলে আসে। এখন ওদেরকে মাঝে মাঝে এরকম মাইকে করে বা লাউডস্পিকারে করে জানি সচেতন করে দেওয়া, বা নালা নর্দমা এগুলোতে ব্লিচিং পাউডার ছড়ানো, এগুলো করা, আর প্রচার লিফলেট বিলি করে তোমরা নোংরা খাবে না, পানি জল শুদ্ধ জল খাবে, জল শুদ্ধ জল না পাওয়া জলটাকে ফুটিয়ে খাবে, আর জল সম্ভব তোমার বাইরে কাটা ফল খাওয়া, এগুলো খাওয়া, খাওয়া দাওয়া করা রাখা, মাছি যেখানে বসে সেগুলো খাওয়া না খাওয়া, এগুলো সচেতন থাকতে হবে, স্বাস্থ্য সচেতন করতে হবে তাদেরকে, কি করে রোগটা ছড়ায়, তা বিপদ কি আছে, কি করে সেটাকে আটকানো যায়। আর যদি সবসময় দেখা যায় যে অনেক পেটে গন্ডগোল হচ্ছে বা প্রচুর পরিমাণে পাতলা পায়খানা হচ্ছে, ওয়ারের জল খেয়ে তাড়াতাড়ি নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া, তাতে অন্যদেরকে বেশিরভাগ ব্যবহার করে দিই, বিশেষ করে শিশুদের বৃদ্ধদের জন্য ভয়টা খুব বেশি, তাতে শরীর থেকে অনেক লবণ এবং জল খনিজ পদার্থ বেরিয়ে গেলে তারা তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে। এইটাই জন্য বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ব্লক লেভেলে প্রচার করা, বিলি করা এবং মাধ্যম দিয়ে রেডিও বা টিভি মাধ্যমে প্রত্যেকে সচেতন করে তোলা, এছাড়া আর কোনো উপায় নেই।
অনেক ধন্যবাদ ডক্টর রহমান। ডক্টর রহমান আপনি তো লাইনে আছেন, তো আমরা হাওড় এলাকার বন্যা পরবর্তী যে সংক্রামক রোগ ছড়িয়ে পড়তে পারে সে সম্পর্কে কথা বলছিলাম, তো আপনার লাইনটা খারাপ হতে আমরা ডক্টর সাহা এবং ডক্টর হকের মন্তব্য শুনলাম, আপনি আর কিছু যোগ দিতে চান কি?
জি, আমি যোগ দিচ্ছিলাম যে বর্তমানে বাংলাদেশে শুধু হাওড় এলাকা ছাড়াও আমাদের দেশে এখন সবচেয়ে বেশি এই রোগটা বেশি প্রাদুর্ভাব হচ্ছে বাচ্চাদের, বিশেষ করে মিজলস এখন অনেক বেশি প্রাদুর্ভাব দেখা দিয়েছে কোনো কোনো জায়গায়, যদিও মিজলসের ভ্যাকসিনেশন আছে তারপর আমরা এটা দেখছি। আরেকটা বিষয় যেটা আমি বলছিলাম যে আমাদের ইনফ্লুয়েঞ্জা সিজন, এছাড়া আমাদের মশাবাহিত একটা রোগ যেটা চিকুনগুনিয়া, এটা কিন্তু এই বছর আবার হঠাৎ করে এই সময়টা আবার একটু বেড়ে গিয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি। এগুলি এই সংক্রামক ব্যাধিগুলি আমাদের এখন বর্তমানে বাংলাদেশে একটু বেশি প্রাধান্য পাচ্ছে এই সিজনে। তাছাড়া কিছু রোগ তো আমাদের সবসময় কিছু আছে যেগুলি সংক্রামক ব্যাধির মধ্যে, সবচেয়ে প্রথমে যদি বলতে হয় তাহলে টিউবারকুলোসিস, টিবির কথা বলতে হয় এবং আরো অন্যান্য এইচআইভির কথা আসে, আপনি জন্ডিস হেপাটাইটিস এর কথা আসে,
এটা কতটা গুরুতর হতে পারে, কতটা মারাত্মক হতে পারে, কারণ হাম সাধারণত বাচ্চাদের শিশুদের হয়, এই বিষয়টা কি বিস্তারিত ভাবে বলবেন আর একটু?
জি, হামটা বাচ্চাদেরই হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, এটা মারাত্মক হয় কারণ তাদের নিউমোনিয়া ডেভেলপ করে লাংস এর মধ্যে এবং তাদের জন্য এটা অনেক খারাপ কিছু হয়ে যেতে পারে, যেহেতু বাচ্চারা অনেক সহ্য করতে পারে না, এইটা হতে পারে। আর যদিও এখন একটা প্রধান বিষয় হচ্ছে যে বিশ্বব্যাপী কিন্তু মিজলস এলিমিনেশন প্রোগ্রাম চলছে, আমাদের দেশেও ব্যাপক হারে এগুলির জন্য টিকা দেওয়া হচ্ছে, তারপরও কোথাও কোথাও এটা প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। তো এটা একটা প্রধান বিষয় যে বাচ্চারা সংক্রমিত হলে একসাথে অনেক বেশি ছড়িয়ে দেয় একজনের কাছ থেকে আরেকজনে, এত দ্রুত ছড়ায় যে ওটা তখন মুশকিল হয়ে যায় এটাকে কন্ট্রোল করা। এবং এটার সমস্যাটাই হচ্ছে যে নিউমোনিয়া ডেভেলপ করে তখন তাদের শ্বাসকষ্ট দেখা দেয় এবং বাচ্চা অনেক সময় হাসপাতালে নিতে হয়, মৃত্যুর সংখ্যাও বেড়ে যায়।
এই ক্ষেত্রে বাবা মা কি, বাবা মার কি করা উচিত? ডক্টর সাহা আপনি কি বলবেন?
প্রথম জন্ম হওয়ার পরে বাবা মাকে শেখাতে হবে, জানতে হবে তুমি টিকা নেওয়াটা আবশ্যক, টিকাগুলো জন্মগত যদি জন্মের টিকাগুলো নেওয়া যায় ঠিকঠিক করে তাহলে এই দুর্ঘটনাগুলো, এই ধরনের অসুখগুলো এড়ানো যায়। এখন তো হামে টিকা দেওয়া হচ্ছে, সেই দিলে পরে সেগুলো ঠিক মতো যদি ওরা নেয় তাহলে অনেক সময় এটাকে প্রিভেনশন ছাড়া এটাকে প্রতিকার করা, এটাকে কিছু করা যায় না। আর হাম যদি একবার হয়ে যায় তাহলে উনি যতটুকু যা বললেন সেটা অত লাংসে গেল, এমন ডায়রিয়া হলো, ডায়রিয়াতে বাচ্চা অবস্থা খারাপ হয়ে যায়। এই চিকিৎসা তো কিছু নেই, প্রতিষেধক নেওয়া ছাড়া এ আর বাচ্চার কোনো উপায় নাই। জনসচেতন করা, সবাইকে সচেতন করা, বিভিন্ন মাধ্যম দিয়ে, প্রচার মাধ্যম দিয়ে, টিভি রেডিও বিলি করে সবাইকে তোমরা আসো, টিকা নেওয়া, বাচ্চাগুলোকে হাম যাতে না হয়, সরকারের তরফ থেকে উদ্যোগী হওয়া উচিত, বিভিন্ন এনজিও বা অর্গানাইজেশন যারা আছে উদ্যোগী হয়ে এটা কিন্তু আটকাতে পারে, প্রতিরোধ করতে পারে, কিন্তু চিকিৎসা বিশেষ কিছু নেই যদি কোনো কমপ্লিকেশন তৈরি না হয়।
অনেক ধন্যবাদ। আমাদের আরেকটি ফোন কল এসে গেছে, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি।
হ্যালো, নমস্কার।
নমস্কার,
আমি কলকাতা থেকে সুলগ্না ঘোষ রায় বলছিলাম। আজকে অতিথিদের কাছে আমার প্রশ্ন হলো যে আমাদের এখানে অর্থাৎ এই ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে যেখানেই বলুন, এখানে এই গ্রীষ্মকাল বা বর্ষাকালেই ম্যাক্সিমাম সময় সংক্রামক বিভিন্ন ব্যাধি দেখা দেয়, নামও শুনি আমরা অনেক, এখন যেমন অনেক শোনা যাচ্ছে সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু ইত্যাদি ইত্যাদি, তা এইগুলি হলে পরে আমরা কি করে বুঝবো ফার্স্টে যে এগুলি সংক্রামক ব্যাধি এবং ফার্স্ট সিমটম কি দেখা দেয় এগুলো হলে পরে? সেটাই, কারণ আমরা সাধারণত অন্যান্য রোগে যেমন বুঝতে পারি, কলেরা হলে বা অন্য অন্যান্য যেগুলি সংক্রামক ব্যাধি না সেগুলো হচ্ছে, সেগুলো তো আমরা সিমটম দেখি নানান রকম, তবেই আমরা বুঝি এগুলো যে ওই রোগ, কিন্তু এই সংক্রামক ব্যাধির ক্ষেত্রে আমরা কি করে বুঝবো যে এটা সংক্রামক ব্যাধি কিনা, সেই সিমটম গুলো কি এই ক্ষেত্রে, এবং কি কি রোগকে আমরা সংক্রামক ব্যাধি হিসেবে ধরবো, সেটাও আমার প্রশ্ন একটা। আমি আরেকটাও জানতে চাইছি যে এই যে রোগগুলো, যে সংক্রামক ব্যাধি, এর আমরা কি করে প্রতিকার করব, এটাও আমি জানতে চাইছি সঙ্গে।
অনেক ধন্যবাদ সুলগ্না। যদিও সুলগ্না ফোন করেছেন কলকাতা থেকে, তবে আমি প্রথমেই যাচ্ছি ডক্টর হকের কাছে। ডক্টর হক, আপনি তো প্রশ্নটা শুনেছেন,
কারণ সাধারণ মানুষ
কি করে বুঝতে পারবে
তাদের কোনো সংক্রামক ব্যাধি হয়, তারা বুঝতে পারে না যে তাদের কি সমস্যা হয়েছে। এবং সংক্রামক ব্যাধির কিন্তু লিস্ট কিন্তু অনেক বড়। একটু আগে ডক্টর মাহমুদুর রহমান বলছিলেন, তো এটা কিন্তু এক একটা রোগের এক এক রকমের উপসর্গ দেখা যায়, কিন্তু আপনার কিছু উপসর্গ আছে যেটা সমস্ত রোগের কমন বা সাধারণত দেখা যায়। সেটা হচ্ছে ধরেন জ্বর হওয়া বা ডায়রিয়া বা লুজ মোশন হওয়া, এবং অনেক ক্ষেত্রে অবসাদ বা ফ্যাটিগ বলে যেটাকে আমরা বলি, অনেক ক্ষেত্রে মাসেল এক মানে মাংস পেশি ব্যথা করে, এবং অনেক ক্ষেত্রে কফ হয়। এবং একটু হচ্ছে আমরা বলি কমন সিমটমস বা কমন আপনার যে জিনিসটা আমরা দেখতে পারি রোগীর মধ্যে। এখন এক্ষেত্রে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই সিমটমগুলো হলে অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু এটা অবজ্ঞা করি। এটা অবজ্ঞা না করে তো আমাদেরকে জরুরিভাবে ডাক্তারদের শরণাপন্ন হওয়া উচিত, তখনই যখন আপনি দেখবেন যে আপনার ফিভারটা বা আপনার ডায়রিয়া বা আপনার যে বমি বমি ভাব বা আপনার মাসেলে বা শরীর পেশিতে যে দুর্বলতা, এটা যদি এক সপ্তাহের বেশি চলে যায়, তো সেক্ষেত্রে কিন্তু খুব জরুরিভাবে এটার চিকিৎসাটা নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে আরেকটা কথা আমি বলে রাখি, একটু আগে ডক্টর মাহমুদুর রহমান বলছিলেন যে দুইটা শ্রেণীর লোকজন কিন্তু খুব বেশি ভালনারাবল, মানে তাদের রিস্ক ফ্যাক্টর যেটা আমরা বলি হয়ে থাকে। একটা হচ্ছে শিশুরা, শিশুদের কিন্তু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ওরকম থাকে না যেটা আমাদের বয়স্ক বা অ্যাডাল্টদের থাকে। এবং আরেকটা হচ্ছে যারা যাদের শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ফাইট করার যে শরীরে যে আমাদের সিস্টেমটা আছে, ওইটা যদি কোনো কারণে কম্প্রোমাইজড হয়ে যায়, মিনিং ভালোভাবে কাজ না করে। যেমন আপনাকে উদাহরণ দিচ্ছি, ক্যান্সার, অনেক মানুষের ক্যান্সার হয়ে থাকে যে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং বিভিন্ন কারণে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার অনেক রোগীরা স্টেরয়েড বা অন্যান্য ওষুধ নিয়ে থাকেন, যে ক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তো এই সমস্ত রোগীদের যদি কোনো সংক্রামক ব্যাধি হয়ে থাকে, সেটার চিকিৎসাটা খুবই জরুরি এবং খুব ইমিডিয়েটলি নেওয়াটা বলে আমি মনে করছি। তো সুলগ্নের দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি যাচ্ছি যে এটা প্রতিরোধ কিভাবে করব। এখন আমরা একটু আগে বলছিলাম যে তিনজনই আমরা ডাক্তার একমত যে প্রতিকার কিভাবে আমরা এটা প্রিভেন্ট করতে পারি। এটার অনেকগুলা, যেমন এক একটা রোগের, যেমন একটু আগে বলছিলাম যে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু সিজন, যেটা আমেরিকায় হয়ে থাকে শীতের সময়, কিন্তু আমাদের দেশে হয়ে থাকে এটা ইউজুয়ালি স্প্রিং বা সামারে। তো এইটার কিন্তু আমি একটু আগে বলছিলাম যে হাত ধুয়ে থাকা বা যাদের রোগটা হয়েছে তাদের থেকে দূরে থাকা, কারণ এটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়ায়। এবং একটু আগে যেটা বলছিলাম যে উনি বলছিলেন যে মশা বা ডেঙ্গি, বাংলাদেশে কিন্তু এই সময়টা বিশেষ করে আরবান অঞ্চলে শহর অঞ্চলে ডেঙ্গিটা দেখা যায়, সেক্ষেত্রে মসকিটো বাইট বা মশা থেকে দূরে থাকার জন্য অনেকটা হেল্প করে। এবং অ্যাগেন আমাকে জানতে হবে যে এই রোগটা কিভাবে ছড়ায় এবং সেটা কিভাবে প্রতিরোধ করা যায়। একটু আগে যেটা বলছিলাম যে আমি যে এটা ছড়ায় হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্টে, সরাসরি সংস্পর্শে, অনেক সময় অ্যানিমাল বাইটে, অনেক সময় আপনার তাদের কোনো ফিকাল ম্যাটেরিয়াল বা ইউরিনের মাধ্যমে, অনেক সময় মা থেকে আনবর্ন চাইল্ড বা নিউবর্ন বেবিতে এরকম। তো এই জিনিসগুলো যদি আমরা জানতে পারি যে একটা রোগ কিভাবে ছড়ায়, সেক্ষেত্রে আমরা সেই সেই ভাবে এটার প্রতিকার করে আমরা এটা প্রতিরোধ করতে পারি, এবং সেক্ষেত্রে আমরা অনেক বেশি স্বাস্থ্যবান হতে পারি বলে আমার মনে হয়।
ধন্যবাদ ডক্টর হক। আমরা ছোট্ট একটি ব্রেক নিয়ে আবারও ফিরে আসছি আমাদের আলোচনায়।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় সংক্রামক ব্যাধি, এর কারণ ও প্রতিকার। অনুষ্ঠান চলাকালে 2026193062 এই নম্বরে সরাসরি স্টুডিওতে ফোন করতে পারেন। আর আজকে আমাদের সঙ্গে যারা অতিথিরা আছেন তারা হচ্ছেন ডক্টর মাহমুদুর রহমান, ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ বা IEDCR এবং ন্যাশনাল ইনফ্লুয়েঞ্জা সেন্টার ইন বাংলাদেশের সাবেক অধ্যাপক এবং পরিচালক, রয়েছেন কলকাতার NRS মেডিকেল কলেজ অ্যান্ড নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের চিকিৎসক, আরও রয়েছেন লেগেসি ট্রিটমেন্ট সার্ভিসের পরিচালক ডক্টর হক। আপনারা আমাদের কাছে সরাসরি প্রশ্ন মন্তব্য করুন। আরেকটি টেলিফোন কল এসেছে পশ্চিমবঙ্গ থেকে, সম্ভবত মুর্শিদাবাদ থেকে, কলটি নিয়ে নিচ্ছি। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
আমি জিয়াউর রহমান বলছি, রানীনগর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে। তবে বর্তমানে সংক্রামক ব্যাধির একটা বেশ সমস্যা আমরা লক্ষ্য করি, মূলত এই সমস্যা আরো দেখতে পাই অনুন্নত দেশগুলোর দিকে, আমাদের ভারত বাংলাদেশ ইত্যাদি এলাকায় এই সমস্যা আরো প্রকট। তো এই যে সংক্রামক ব্যাধি বিভিন্ন ভাবেই মূলত হয় আমরা জানি, সবাই আমাদের আলোচনাতেও উঠে আসবে নিশ্চয়ই, যে জলবাহিত বা আমাদের ছোঁয়াছুঁয়ের মাধ্যমে একটা ব্যাপার হয়ে থাকে। কিন্তু অনেক সময় আমরা এটাকে অস্পৃশ্যতার জায়গাতেও নিয়ে যাই, যদি এগুলো হয়তো একটু সচেতনতা অবলম্বন করলেই আমাদের এই ধরনের রোগগুলো এড়ানো সম্ভব হতো। আর একটা বড় ব্যাপার যে জল একটা খুব বড় প্রয়োজন রাখে আমাদের জীবনে, কিন্তু আমাদের সরকারের তরফ থেকে একটা সমস্যা দেখা যায় এরকম, যে আমাদের দেশে বিশুদ্ধ পানীয় জল তো দূরের কথা, পানীয় জলের প্রচুর ঘাটতি রয়েছে, ভালো পানীয় জল আমরা পাই না, সেই জন্য বাধ্য হয়ে আমাদেরকে কিন্তু অনেক সময় দূষিত জল পান করতে হয়। তো এইগুলো যদি সরকারি একটু উদ্যোগ থাকতো তাহলে বোধহয় এই ধরনের জলবাহিত রোগ থেকে আমরা অনেকটা মুক্তি পেতাম। আরেকটা বড় ব্যাপার বলি যে বর্তমান একটা বেশ জ্বলন্ত সমস্যা এইডস এর সমস্যা, যেগুলোর জন্য আমার মনে হয় যে সরকারি ভাবে আরো বেশি কড়াকড়ি বা অন্য ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল। যে এখানে মানে বিভিন্ন সময় আমরা লক্ষ্য করি যে বিভিন্ন বাসেল গুলোকে পারমিশন দেওয়া হয়, তো সেগুলোকে একটু কড়া হাতে যদি একটা সাহসী পদক্ষেপ নিতে পারত, যে সেই ধরনের প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে এবং নৈতিকতার ফেরানোর দিকে যদি একটু নজর দিত, তাহলে হয়তো এই বড় সমস্যা থেকে আমরা মুক্তি পেতাম। ধন্যবাদ
জিয়াউর রহমান, চমৎকার প্রশ্ন। আসলে একটি প্রশ্ন নয়, বেশ কটি প্রশ্ন মনে হচ্ছে আছে। প্রথমে বিশুদ্ধ পানির কথা বলেছেন, পরে অবশ্যই এইডস রোগের কথাও বলেছেন। তবে প্রথমে বিশুদ্ধ পানির অভাব আমরা জানি যে সারা বিশ্বেই রয়েছে, তবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ বা ভারতে তো আছেই। তো বিশুদ্ধ পানি কিভাবে পাওয়া যেতে পারে বা কিভাবে করে নেওয়া যেতে পারে, সে বিষয়টি নিয়ে ডক্টর রহমান আপনি যদি আলোকপাত করেন।
ধন্যবাদ রহমান সাহেব। এখানে কিন্তু শুধু সরকার না, আমাদের জনগণেরও কিন্তু একটা দায়িত্ব আছে, সবারই যার দায়িত্ব আছে, অবশ্যই গভর্নমেন্টের সেটা দায়িত্ব নিতে হবে পানির সাপ্লাই যাতে প্রপার থাকে। আমাদের যেটা করতে হবে যে আমাদের বর্তমান যুগে কিন্তু এখন আমরা যদি বলি যে অ্যাক্সেসিবিলিটি টু ওয়াটার, মানে পোর্টেবল ওয়াটার, খাবার পানি, এটা কিন্তু আগের চাইতে অনেক মানে ইম্প্রুভ করেছে, এবং আমরা কিন্তু একটু হেঁটে গেলেই কিন্তু আমরা খাবার পানিটা জোগাড় করতে পারি, অন্তত খাবার পানিটা। এটা এছাড়া এটা কিন্তু যদি এমন হয় যে বন্যা হয়ে অনেক নষ্ট হয়ে গেছে জায়গা নেই, সেই সব জায়গায় কিন্তু আমাদের কিন্তু ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট অথবা আমরা যে বলি অ্যালার্ম অথবা ফিটকিরি দিয়েও কিন্তু আমরা কিছুটা কমাই নিতে পারি সেটাকে, এবং সেখানে কিন্তু জীবাণুটা কিছুটা কমবে, পুরোপুরি না হলেও। তো সেই সব ব্যবস্থাগুলি কিন্তু আমাদের নিতে হবে, এবং যেখানে সম্ভব ফুটিয়ে নেওয়ার ক্ষেত্রেও আমাদেরকে চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু আমরা এই পানিবাহিত রোগগুলি থেকে আমরা মানে প্রতিকার পাবো। আমি একটা কথা জেনারেলি বলতে চাই, কারণ এখানে অনেকগুলি সংক্রামক ব্যাধি আছে, আমরা শুধু কয়েকটা বিষয় যদি আমরা সচেতন থাকি, একটা হচ্ছে আমরা বলি ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া যতটা সম্ভব, তাহলে আমরা অনেকগুলি রোগ থেকে কিন্তু আমরা প্রতিকার পাবো। আমরা এই যে শ্বাসপ্রশ্বাস জনিত রোগ অথবা আমাদের ডায়রিয়া জনিত রোগ, এই দুইটাতেই কিন্তু অনেকটুকু কমে আসবে আমরা যদি স্বাস্থ্য সচেতন থাকি, আমরা একটু সাবান দিয়ে হাত ধুই যতটা সম্ভব মানে একটু ঘন ঘন। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের হাঁচি কাশির থেকে কিন্তু অনেক রোগ ছড়ায়, সেখানে যদি আমরা এই হাঁচি কাশি থুতুর ব্যাপারে যদি আমরা একটু সচেতন থাকি, সব জায়গাতে আমরা যদি হাঁচি কাশি থুতু না ফেলি তাহলে কিন্তু আমাদের অনেকটুকু অনেকগুলি রোগ কিন্তু আমাদের এখানে সংক্রমণ বন্ধ হবে। আরেকটা বিষয় বলতে চাই যে আপনার প্রথম দিকে প্রশ্ন করেছিলেন যে আমাদের ওইসব রোগ হলে আমরা কিভাবে আমরা প্রতিকার পাবো অথবা এটা আমরা বুঝবো কিভাবে। সাধারণত আমাদের ডক্টর হকও বলেছেন যে জ্বরের কথা বলেছেন, জ্বর একটা প্রধান উপসর্গ, এবং বাড়িতে যদি কারো জ্বর হয় সাথে যদি হাঁচি কাশি এবং নাকে দিয়ে পানি পড়ে তাইলে সেটাকে কিন্তু ওই রোগীটাকে যতটুকু সম্ভব অন্যদের থেকে একটু সরিয়ে রাখতে হবে বাসার মধ্যে, যাতে সংস্পর্শটা কম আসে, তাইলে কিন্তু একসাথে অনেক রোগ সংক্রমিত হবে না। এবং এই যে হামের কথা বলা হয়, হাম খুবই দ্রুত ছড়ায়, বিশেষ করে স্কুলে অথবা বাড়িতে। তো যখন কখনো স্কুলে অথবা বাড়িতে এরকম হলে তাদেরকে একটু আলাদা করে ফেলতে হয় যাতে আর এসে ছড়াতে না পারে। আমি এই ছোট কয়েকটা কথা বলতে চাই, এছাড়া প্রত্যেক রোগের জন্য আলাদা আলাদা ভাবে প্রতিরোধ করতে হবে।
ডক্টর রহমান, আমি একটি জিনিস জানতে চাচ্ছি, আপনি বলেছেন যে পানি বিশুদ্ধ করে খাওয়া দরকার ফিটকেরি দিয়ে বা ফুটিয়ে, কিন্তু পানিটা কতক্ষণ ফোটানো উচিত যাতে জীবাণু বিনষ্ট করা যায়? আর আরেকটি জিনিস আপনি উল্লেখ করেছেন যে হাঁচি কাশি হলে থুতু যত্রতত্র না ফেলা। তো হাঁচি কাশি হলে যেরকম পশ্চিমা সমাজে আছে যে হাঁচি কাশি হওয়ার আগেই হাতে মুখটা হাত দিয়ে চাপা দিয়ে তারপরে হাঁচি কাশি দিতে হয়, তো এই জিনিসগুলো আমাদের সমাজে খুব একটা দেখা যায় না যে হাঁচি কাশি হওয়ার সময় আমরা হয়তো সবার সামনেই দিয়ে ফেলি। এটা যে করা, এটা কিভাবে এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা যেতে পারে?
জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। পানিটা সাধারণত 20 মিনিট ফুটালে এটা জীবাণুমুক্ত হয়ে যায়, এইটা আমাদের ফলো মানতে হবে, এবং একবার ফুটে গেলে 20 মিনিট আমরা যাতে রাখি। আর দ্বিতীয়ত যেটা বললেন যে আমরা যে হাত ঢেকে নেওয়ার বেলাও কিন্তু একটা কথা বলা হয়, এটা আমি তো এখন টেলিফোনে কিভাবে বুঝাবো, এই যে কোন দিয়ে ভিতরের দিকে একটু হাঁচিটা দিতে হয়, কাশিটা দিতে হয়, আমরা যেভাবে হাত দিয়ে সামনের দিকে ধরি এটাতে কিন্তু হাতকে সংক্রমিত হয়ে এটা আরো ছড়াতে পারে অন্য জায়গায়, যে কারণে এখন কিন্তু আমরা বলি যে কোনো দিয়ে যাতে ভিতরের দিকটা দিয়ে আমরা যাতে হাঁচিটা অথবা কাশিটা দিই, সেটাও কিন্তু একটা পদ্ধতি ছড়ায় না যাওয়ার জন্য। আরো একটা জিনিস বলা হয় যে একজনের যদি হাঁচি কাশি বাড়িতে থাকে আমরা বলি যে অন্তত 1 মিটার অথবা 2 মিটার দূরে যদি কেউ থাকে তাহলে তার মানে সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়, ওইটুকু দূরত্ব আমরা যদি বজায় রাখি।
অনেক ধন্যবাদ। জি, আপনি চমৎকারভাবে বর্ণনা করলেন, অনেক ধন্যবাদ। তবে মুর্শিদাবাদের শ্রোতা জিয়াউর রহমান, এইডস সংক্রমণ এর প্রতিকার হিসেবে পতিতালয় বন্ধ করা বা সরকারকে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। ডক্টর সাহা, এ ব্যাপারে আপনি আপনার মতামত কি?
এইডস রোগটা এখন প্রায় বলতে গেলে মহামারী রূপ ধারণ করেছে, এবং এই জন্য দরকার কিছু না জনশিক্ষা এবং জনসচেতনতা, কিভাবে রোগটাকে ছড়ায়, সাধারণত যৌন সংসর্গে অথবা কোনো নেশা যারা করে রক্তবাহী যে নেশা করে ইঞ্জেকশনের সিরিজ দিয়ে চুল দিয়ে রোগটা ছড়ায়, এবং যেখানে যে পার্টনাররা যদি ঠিক মতো নিজেদেরকে সাবধান না রাখে, যদি পজিটিভ কোয়ার্টার গুলোতে যায় সেখানে তাদেরকে যদি ঠিক মতো গার্ড না দেওয়া থাকে, এইচআইভি টেস্ট না করা থাকে, তাহলে এগুলো ছড়াতেই পারে। কিন্তু এই সম্বন্ধে ভুল ধারণা রয়েছে যে এইচআইভি এরকম ধরনের সংক্রামক নয় যে ছুলে এটো খেলে বা জল পানিটা খেলে বা এইগুলো খেলে ছড়ায়, পাশে শুয়ে থাকলে কথা বললে ছড়ায় না, রক্ত রস দিয়ে একজন শরীর থেকে একজন শরীরে এগুলো যায়, এবং এই জন্য তৃতীয় বিশ্বের দেশগুলোতে এগুলো বেশি ছড়াচ্ছে। কারণ মূল কথা, পানিবাহিত রোগী হোক, হাঁচি কাশি হোক বা এইচআইভি হোক, যাই হোক, স্বাস্থ্য সচেতনতা ভীষণ দরকার, জনশিক্ষাটা ভীষণ দরকার, প্রচার দিয়ে, পুস্তিকা দিয়ে, রেডিও টিভির মাধ্যম দিয়ে সবটাকে এগিয়ে আসতে হবে, তা না হলে কোন সংক্রমণ ব্যাধি ছড়ানো যাবে না। আস্তে আস্তে এইচআইভি এখন মহামারী রূপ ধারণ করেছে এখন, কারণ দিনকে দিন দেখা যাচ্ছে যে এইচআইভি ভাইরাস যখন ঢুকছে শরীরে ক্ষমতাই থাকছে না, হিউম্যান ইমিউনো ভাইরাস, আমাদের ক্ষমতা, সে যার এইচআইভি হলো ডায়রিয়া তো মরতে পারে, জ্বর সর্দি কাশি নিউমোনিয়া তো মরতে পারে, টিভিতেও মরতে পারে, সরাসরি ইনফেকশন হয়ে পুঁজ রক্ত করে মরতে পারে, মানে আমাদের শরীর যে আমাদের যে বাধা দেয় অসুখ বিসুখ হতে সেই সিস্টেমটাকেই নষ্ট করে দেয় এই ভাইরাসগুলো। এই ভাইরাসগুলো ঢোকা মানে কিন্তু অসুখ হওয়া নয়, এইচআইভি পজিটিভ হওয়া মানে কিন্তু এইডস হওয়া নয়, আগে জানতে হয় ভাইরাস ঢোকার পরে শরীর কতটা ক্ষতি করেছে, সে একমাত্র রক্ত পরীক্ষা ছাড়া বোঝা যায় না। সাধারণত সব ধরনের আমরা যেহেতু আমরা আলোচনা করলাম যে কোনো সংক্রামক রোগগুলো হয়, প্রথম অবস্থাতে কোনো সংক্রামক ধরা যায় না, সে ডায়রিয়ায় বলি, কলেরাই বলি, বার্ড ফ্লু বলি বা চিকেনগুনিয়া বলি বা এইডস বলি, প্রথম শুরুটা নর্মাল ফেজটা মোটামুটি সব রোগে একই রকম থাকে, কিন্তু কিছু কিছু পরীক্ষা না করে অথবা অনেকখানি জায়গায় দেখা গেল পর অনেকগুলো হয়ে যাচ্ছে, তাদেরকে ধরে আরেকটু সেগ্রিগেট করে আলাদা করে রক্ত পরীক্ষা না করে, এই পরীক্ষা না করে এগুলো বলা যাবে না। আর জল খাওয়া সম্বন্ধে বা এই পানি সম্বন্ধে স্বাস্থ্য সচেতনতা না বাড়ালে পরে সংক্রমক রোগ কিন্তু বিষয়ে একটু দূর করা যাবে না, সভ্যদের কিন্তু এগুলো অনেক কম। সরকারকে, এনজিও গুলোকে, সরকারকে এবং চিকিৎসকদেরকে সবাইকে এগিয়ে না আসতে পরে ধরনের এইচআইভি বলুন বা ডায়রিয়ায় বলুন অন্য সংক্রামক রোগ কারণও যাবে না। ধন্যবাদ।
ধন্যবাদ ডক্টর হক। আমরা জানি যুক্তরাষ্ট্রেও এইচআইভি তে সংক্রমণের সংখ্যা অনেক, এর সম্পর্কে এর কারণ এবং প্রতিকার সে সম্পর্কে জানতে চাচ্ছি।
তাহিরা, আমি প্রথমেই দর্শকদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি লক্ষ্য করেছি যে অনেক ক্ষেত্রেই আমি অনেক ইংরেজি টার্ম ইউজ করছি এবং এটা আমাকে, আমি আসলে চাচ্ছিলাম পুরাটাই বাংলা ইউজ করতে, কিন্তু অনেক ক্ষেত্রে আমি মেডিকেল টার্মের বাংলাটা মানে ঠিক আমার আসছে না এই মুহূর্তে, এই জন্যে দর্শকদের ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি চেষ্টা করছি যতটুকু পারি। তো কামিং ব্যাক টু অ্যাগেন, আপনার প্রশ্নের উত্তরে আমি আসছি। দেখুন, একটু আগে যে ডক্টর সাহা বলছিলেন যে জনসচেতনতা এইডস এর ব্যাপারে, অ্যাগেন নাম জানতে হবে যে এইডস এর শব্দের অর্থ অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস, সো মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে ডিস্ট্রয় করে দেয়, এবং এই ক্ষেত্রে আমাদের কিছু প্রাথমিক সিমটম আমাদের জানা দরকার আছে, কারণ অনেক ক্ষেত্রে রোগীরা বুঝতে পারে না যে তাদের কি সমস্যা হয়েছে। তো সাধারণত এটা জ্বর বা মাথা ব্যথা বা মাংসপেশিতে ব্যথা, অনেক সময় গলা ব্যথা, এবং যেটা অনেক সময় লিম্ফ নোড যেটাকে বলি, যে এটা আমরা অনেক ক্ষেত্রে দেখি যে শক্ত হয়ে যায় বা সোলেন হয়ে যায় বা ফুলে যায়। তো এই জিনিসগুলো যদি কারো হয়ে থাকে বা ওয়েট লস বা কারো যদি মুখের মধ্যে সাদা স্পট জিব্বাতে বা মুখের মধ্যে হয়ে থাকে বা কারো যদি শিঙ্গলস হয়ে থাকে, এই জিনিসগুলো হলে কিন্তু আমরা এইডস এর প্রাথমিক লক্ষণ বলে ধরে নিয়ে থাকি, এবং এটা হলে খুব জরুরিভাবে চিকিৎসাটা নেওয়া খুব জরুরি। এবং আরেকটা জিনিস আপনাকে বলে রাখি যে মানুষের কিন্তু এইডস সম্পর্কে বা এইচআইভি সম্পর্কে অনেক ভুল ধারণা আছে। এটা কিন্তু কোনোভাবেই, আপনি যদি কাউকে কাছে আসেন বা আপনি যদি কাউকে কোলাকুলি করেন বা কাউকে যদি আপনি চুমু দেন বা আপনি যদি
হ্যান্ডশেক করেন,
এর মাধ্যমে কিন্তু এইচআইভি ছড়ায় না। এইচআইভি ছড়ায় হচ্ছে প্রধানত চার ভাবে, আমি আপনাকে সেটা বলে রাখছি। প্রথমে হচ্ছে আপনার সেক্সুয়াল বা কোনো সেক্সুয়াল রিলেশনশিপ যদি থাকে,
নারী পুরুষের দৈহিক সম্পর্ক যদি থাকে তাহলে এর মাধ্যমে বিস্তার ঘটতে পারে। জি বলুন।
ধন্যবাদ।
আমাদের জি সমকামীদের মধ্যেও তো প্রচুর পরিমাণে, অনেক ধন্যবাদ ডক্টর সাহা।
ব্লাড ট্রান্সফিউশন যেটাকে বলি, আমরা রক্ত দিই একজন একজনকে, সেই রক্ত যদি সংক্রামক থাকে বা রক্তে যদি আপনার এইচআইভি থাকে তাহলে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে পড়তে পারে। আর আপনি যেটা বলছেন একটু আগে বাই শেয়ারিং নিডলস, মানে আমরা যদি নিডল কোনোভাবে শেয়ার করি, সেটা হোক ভালো হোক আর ড্রাগ অ্যাবিউজের নিডল হোক, সেক্ষেত্রে এইডস ছড়িয়ে যায়। আর একটা হচ্ছে যে যদি প্রেগনেন্ট মাদার বা গর্ভবতী মায়ের যদি এইডস থাকে, সেক্ষেত্রে তার রক্তের মাধ্যমে বাচ্চাদের মাধ্যমে ছড়িয়ে যায়। এটা কিন্তু চারটা প্রধানভাবে এইডস ছড়ায়। তো মানুষের কিন্তু ভুল ধারণা আছে এই ক্ষেত্রে, এই জন্য আমি এটা কারেক্ট করছি। আপনি বলছিলেন যে আমেরিকার এইচআইভি বা এইডস এর কারেন্ট স্ট্যাটাসটা কি, আমি আপনাকে জানিয়ে রাখি যে একটু আগে ডক্টর শাহ এবং মাহমুদ বলছিলেন যে এখানে কিন্তু গত 30 বছর ধরে অনেক রকমের জনসচেতনতা এবং গভর্নমেন্টের পক্ষ থেকে বা এনজিওর পক্ষ থেকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে, এবং লেটেস্ট আপনার সিডিসি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডেটা অনুযায়ী এইডস বা এইচআইভি কিন্তু অনেক ক্ষেত্রে কমে আসছে। কিন্তু আমরা গত 2 বছর ধরে একটা রিসেন্ট ইনক্রিজ দেখতে পাচ্ছি ডিউ টু আমরা মানে ওই কিছু ড্রাগ অ্যাবিউজ, বিশেষ করে ওপিওয়েড ড্রাগ এবং ইনজেকশন ড্রাগ, যে হেরোইনের প্রাদুর্ভাব হওয়াতে আমেরিকাতে আমরা আবার কিছুটা উর্ধ মানে কি বলে প্রাদুর্ভাব দেখতে পাচ্ছি। তো বাট এই যে চিকিৎসা আছে, মানুষের জানতে হবে যে এটা হলেই কিন্তু মরণব্যাধি নয়, এবং প্রাথমিকভাবে যত চিকিৎসাটা করা যাবে, যত সুনার এবং যত আপনি ডাক্তারের কাছে তাড়াতাড়ি যাবেন রোগটা পুষিয়ে না রেখে, তত তাড়াতাড়ি আপনার রোগীটার সুস্থ জীবন পাওয়ার সম্ভাবনা বেশি থেকে যায়। ধন্যবাদ তাহিয়া।
ধন্যবাদ ডক্টর হক। আমি আরও একটু জানতে চাই বিস্তারিতভাবে, বা আমাদের শ্রোতাদের জানাতে চাই যে এইচআইভি হলে যেই ওষুধটা দেওয়া হয়, দুর্মূল্যের ওষুধ ব্যবহার করা হয়, এবং অন্যান্য রোগগুলো যখন হতে থাকে তখন আর সেই রোগগুলো সারে না, এই ব্যাপারটি আরও বিস্তারিতভাবে আপনার কাছে অথবা ডক্টর রহমান আপনি যদি আরও বিস্তারিতভাবে আমাদের আর একটু বলেন, তাহলে আমার মনে হয় অনেকেই উপকৃত হবে।
ডক্টর রহমান, টু অ্যাড মোর, দেখুন, মানুষের শরীরে যখনই কোনো ব্যাধি হোক, সেটা ব্যাকটেরিয়া হোক, সেটা ভাইরাস হোক, সেটা ফাঙ্গাস হোক, সেটা প্যারাসাইট, আমাদের শরীরে কিন্তু একটা রোগ প্রতিরোধের ক্ষমতা এটা সৃষ্টিকর্তা আমাদের দিয়ে দিয়েছে। এবং যেটা হয় এইচআইভি এইডস এর, ওরা মেইনলি আপনাকে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা, আমরা কে বলি যে হোয়াইট ব্লাড সেল অথবা CD4 কাউন্ট, যে এই জিনিসটা রোগ যেটা শরীরে আপনার রোগটাকে প্রতিরোধ করবে তাকেই সংক্রামক করে ফেলে।
অনেক ধন্যবাদ ডক্টর।
রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুবই খুবই কমে যায়, কারণ আপনার ফাইটিং ফোর্সটা আর ওখানে নাই। এটাই কিন্তু একটা প্রধান প্রতিপাদ্য বিষয়। এবং যেটা হয় সেক্ষেত্রে শরীরের বিভিন্ন অন্যান্য যারা রোগগুলো সুযোগ পেয়ে যায়, এবং অন্যান্য ব্যাকটেরিয়া ভাইরাস যারা এতদিন কিছু করে নাই, তারাও আপনার সুযোগ পেয়ে তখন বিভিন্ন সংক্রামক ব্যাধি
ঘটাতে থাকে।
এটাই কিন্তু অনেক প্রধান প্রতিপাদ্য বিষয়।
ডক্টর হক, অনেক ধন্যবাদ। আমাদের ডক্টর রহমানের কাছে যাওয়ার আগে দুটো ফোন কল অপেক্ষা করছে, আমরা নিয়ে নিচ্ছি।
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি শহীদুল আলম স্বপন জেনিভা সুইজারল্যান্ড থেকে বলছি। আর সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীর জেনেভা থেকে শুভেচ্ছা। আজকের বিষয়ে সংক্রামক ব্যাধি এর কারণ ও প্রতিকার নিয়ে আমার কিছু মন্তব্য। স্বাস্থ্যসেবা সংক্রান্ত সংক্রামক রোগ, হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন বা HAI, মৃত্যু হার এবং জীবনের গুণমানের উপর গুরুত্বপূর্ণ প্রভাবের একটি প্রধান জনস্বাস্থ্য সমস্যা। এটা বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ এবং আর্থসামাজিক ব্যবস্থার মাপকাঠি। ইদানিং কার্যকর সংক্রামক রোগ ও নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলির মাধ্যমে স্বাস্থ্যসেবা সংক্রান্ত সংক্রামক রোগগুলির একটি বড় অংশ প্রতিরোধযোগ্য। জাতীয় পর্যায়ে ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল বা IPCR উন্নতি, অ্যান্টি মাইক্রোবিয়াল এর সফল প্রতিরোধ হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন প্রতিরোধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে ট্রান্সমিসিবল রোগের প্রাদুর্ভাবের কারণগুলো প্রমাণভিত্তিক নির্দেশিকা আকারে প্রকাশ ও প্রচার করে জনগণকে শিক্ষিত করে তোলা এবং সংক্রামক রোগ বিস্তারের কারণগুলো সীমিত প্রাপ্যতা দেওয়া হলে বিশ্ব জনগোষ্ঠীর একটি বিরাট অংশ রেহাই পেত। জেনেভা ভিত্তিক বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO নিয়মিতভাবে স্বাস্থ্যসেবা কার্যকর IPCR প্রোগ্রামের প্রধান উপাদানগুলির উপর বিশ্বব্যাপী গুরুত্ব আরোপ করেছে। সব ধরনের প্রতিবন্ধকতার বিবেচনায় কিছু দেশ এখনো এই জ্বলন্ত সমস্যাগুলির সমাধানে অনেক পেছনে রয়ে গেছে। পৃথিবীতে আরেকটা প্লেগ ছড়িয়ে পড়ার আগে আমাদের সবারই এখন জেগে ওঠা উচিত। ইতিমধ্যে আমাদের অনেক দেরি হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ। আরেকটি ফোন কল নিয়ে নিচ্ছি।
হ্যালো, জি, আমি সাদিয়া বলছি বাংলাদেশ থেকে, ঢাকা বাংলাদেশ থেকে। আমি একজন গৃহিণী। আমি আমার বড় সন্তানটি 19 বছর বয়স, সে এখন ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আজকের যে বিষয়টি সংক্রামক ব্যাধি, তো ছোটবেলা থেকে আমরা তো আমাদের বাচ্চাদেরকে বিভিন্ন সংক্রামক ব্যাধি সম্পর্কে জানায়, তাদেরকে কিছুটা তৈরি করে দিলে, কিন্তু এখন সে এখন যখন একটা নতুন জীবনের একটা নতুন ধাপে সে বড় হয়ে গেছে, এখন তাকে আমরা এই সামনের দিনগুলোতে তাকে আর কিভাবে আমি সাহায্য করতে পারি বা কিভাবে তাকে আমরা জানাতে পারি আরো আরো যে সংক্রামক ব্যাধিগুলো আছে, যেমন HIV, যেগুলো সম্পর্কে যেটা সম্পর্কে আমাদের খুব একটা জ্ঞান নেই বললেই চলে। তো আমি কিভাবে তাকে এভাবে প্রস্তুতি দিতে পারি যে তাকে কি করা উচিত, তার লাইফস্টাইলটা কি ধরনের হওয়া উচিত, একটা ইউনিভার্সিটিতে যখন সে যাবে বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশবে, অনেক জীবনের একটা বড় ক্ষেত্রে সে প্রবেশ করতে যাচ্ছে, তো এই অবস্থায় সংক্রামক ব্যাধিগুলো সম্পর্কে আমি আমার সন্তানকে আরো কিভাবে আরো জ্ঞান দিতে পারি। ধন্যবাদ।
ধন্যবাদ ডক্টর রহমান, আপনি তো শুনলেন।
জি,
বিশেষ করে সাদিয়ার প্রশ্নের শেষ দিকটায় যদি আপনি আলোকপাত করেন
যে একটি সাদিয়া যে প্রশ্ন করলেন এবং এইচআইভি সম্বন্ধে কথা আপনিও জিজ্ঞেস করছিলেন, আমি কিন্তু একটু প্রথম থেকেই বলবো যে আমাদেরকে প্রথমে কিন্তু একটু ফোকাসড অথবা আমাদের ঠিক করতে হবে যে কোথায় আমরা প্রতিরোধটা বেশি দিব। এখানে কিন্তু আমরা দেখছি যে এই এইচআইভি বিষয়টা যে আমরা দেখি যে যারা প্রথমে তারা এই ধূমপান শুরু করে এটা হচ্ছে একটা ঢুকার একটা রাস্তা গেটওয়ে, পরবর্তীতে ওখান থেকে ড্রাগ ইউজে চলে যায় এবং ড্রাগ ইউজের মধ্যে আবার বিভিন্ন রকম আছে ইনজেক্টেবল ড্রাগ ইউজার। এখন আমরা যেটা দেখি যে এই সবচেয়ে বেশি কিন্তু আমাদের আমাদের দেশে এখন যেটা আমাদের রিসেন্ট একটা সার্ভে হয়েছে যেটা আমি নিজে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ছিলাম, সেখানে আমরা দেখছি যে ইনজেক্টেবল ড্রাগ ইউজারদের মধ্যে এটার সংক্রমণটা অনেক বেশি বেড়ে গেছে। তো আমাদের এখন দুই ভাবে কিন্তু সচেতনতা, একটা হচ্ছে যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ধূমপান থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে প্রথম কাজ, দ্বিতীয়ত হচ্ছে তারা যাতে কোনো ধরনের নেশাগ্রস্ত না হয়ে যায় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং আমাদেরকে সেই ব্যবস্থা সবসময় নজরদারিতে রাখতে হবে বাচ্চাদেরকে, যেহেতু তারা একত্র হয়ে গেলে তখন তারা কি করে সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। এখানে আমাদের ওই সামাজিক বিষয়টা কিন্তু এখানে আসবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা পরবর্তীতে যেটা আছে যে যেটা গ্রন্থের কথা বলা হচ্ছে যেখানে মানে যেখান থেকে আর একটু বেশি ছড়ায় সেটা হচ্ছে যৌন রোগ সংস্পর্শের মাধ্যমে, সেখানে কিন্তু আমরা কন্ডম ইউজের কথা বলতে হবে সবচেয়ে বেশি
এবং খোলামেলা ভাবেই ছেলে মেয়েদের এই ব্যাপারটি বোঝাতে হবে এবং জানাতে হবে এবং বাবা মাকেই এগিয়ে আসতে হবে এই ব্যাপারে।
জি, কন্ডম ব্যবহারে জোর দিতে হবে এবং যারা ইনজেক্টেবল ড্রাগ ইউজার আছে যদিও এটা অনেকে বুঝতে পারে না, যারা অলরেডি ঢুকে গেছে এটার মধ্যে তাকে কি তাদেরকে কিন্তু ভালো সিরিঞ্জ সাপ্লাই করতে হবে ইনিশিয়ালি এবং তাদের ওখান থেকে সরে আসার ব্যবস্থা নিতে হবে। এগুলি অবশ্যই সরকারি ভাবেই করতে হয়, এটা সচেতনতা তো লাগবেই এবং সরকারকেও এখানে প্রোগ্রাম রাখতে হবে যাতে এইসবগুলির থেকে তারা সরে আসতে পারে। এইভাবে কিন্তু আমরা এইচআইভি এইডস কে প্রতিরোধ করতে পারবো। অবশ্যই জনসচেতনতার উপরে আর কোনো কথা নাই, সেটা তো প্রথমে লাগবেই।
অনেক ধন্যবাদ ডক্টর রহমান।
আরেকটু কথা আসছিল, শহীদ আলম সাহেব বলছিলেন হেলথ কেয়ার অ্যাসোসিয়েট ইনফেকশন যেটাকে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বলছে, আমাদের দেশের জন্য কিন্তু পৃথিবীর সব দেশের জন্য কিন্তু এটা একটা আগামী দিনের সমস্যা হিসাবে আসতেছে এবং আমাদের জন্য তো অবশ্যই যেখানে বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো ওষুধ কিনে খাওয়া যায় সেটা অবশ্যই একটা বড় বিষয়। আজকে সেই আলোচনা আমরা সূত্রপাত করলে শেষ করতে পারবো না, তবে আমাদের এখানেও কিন্তু আমাদেরকে অনেক ব্যবস্থা নিতে হবে ভবিষ্যতে যাতে এটার আমরা এটার মধ্যে আমরা ঢুকে না যাই।
ডক্টর রহমান অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমাদের অনুষ্ঠান এখানেই আজকে শেষ করতে হচ্ছে, তবে আগামীতে এই বিষয় নিয়ে আবারও কথাবার্তা বলবো এই আশাই করছি। ডক্টর বিজয় কুমার সাহা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ডক্টর এ এস এম জিয়াউল হক, আপনাকে অনেক ধন্যবাদ, এবং ডক্টর মাহমুদুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আর সেই সঙ্গে শ্রোতারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ যোগ দিয়েছেন, আমাদের অনুষ্ঠান শুনেছেন, তাদের সবাইকে আরও একবার অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি অনুষ্ঠান।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।